الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে বসে আজকের আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই ঈদ মোবারক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ জবাজাল, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের রেজাউল কবির ভাই, আমাদের ফরহাদ ভাই, নুরুল আমিন ভাই, সাজিদ ভাই, এনারা অংশগ্রহণ করেছেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মাদিনী চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ঈদ মোবারক জানিয়েছি। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা শুরু করব আল্লাহ রাব্বুল আলামিনের মহান কালাম কুরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে। এই কুরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত এবং বরকত হাসিল করতে পারব। আলহামদুলিল্লাহ কারিসাম আমাদের সঙ্গে রয়েছেন, আসুন আমরা পবিত্র কুরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করি।
মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত আমল থেকে উত্তম। প্রিয় ইসলাম ভাইরা, আসুন কোরআনুল করিম তেলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া তার প্রিয় হাবিব হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনুল করিম তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام
فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلى على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের মহান কালাম থেকে কোরআনুল করিমের তেলাওয়াত শোনার আমাদের সৌভাগ্য হলো। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম কালামুল্লাহ শরীফ, এটা এমন একটি কালাম যে স্থানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাকের তেলাওয়াত হয় সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা নিয়ত করি যে আমরা প্রতিদিন কিছু না কিছু আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামে পাক থেকে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জবাজাল যদি আমরা আমাদের ঘরে তেলাওয়াত করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের ঘরের মধ্যে নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে দেব আমরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈদের পরে আমাদের করণীয়। মাহে রমজানুল মোবারক আমাদের থেকে বিদায় নিল। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কিভাবে আমাদের দিনগুলো আমরা কিভাবে অতিবাহিত করব, আমাদের ঈদ আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, মাহে রমজানুল মোবারক যে আমাদেরকে কি শিক্ষা দিল, এখন আমরা কিভাবে আমাদের দিনগুলো অতিবাহিত করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির মধ্যে নেক আমলের মধ্যে আমরা অতিবাহিত করব ইনশাআল্লাহ। মোবাল্লিগে দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, আমরা ইনশাআল্লাহ এনাদের থেকে মাদিনী ফুল ইনশাআল্লাহ শ্রবণ করব। আসুন আমাদের আলোচনাতে যাওয়ার পূর্বেই আমরা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার পূর্বে আলহামদুলিল্লাহ আমরা আহমদ রেজা ভাই থেকে নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব।
সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহু 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 Allahu 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 Phool jabe jannat re dar ja যাবে জান্নাতের দরজা বন্ধ হবে দোযখের দরজা খুলে যাবে জান্নাতের দরজা বন্ধ হবে দোযখের দরজা মন থেকে একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ 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 সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ
রঘুনাগর বান্দা আমরা গোনাগর বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গোনাগর বান্দা ক্ষমা করে দাও খোদা দেখানো নিজে রাজা ছাই পড়ি এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহু
মাদিনা চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা মহান রব্বুল আলামিনের জিকির আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করলাম। মাদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, যে রব্বুল আলামিনের জিকির এটা এমন একটি জিনিস, হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করেন, জিকির করতে থাকেন, তখন তার হৃদয়ের মরিচা, হৃদয়ের ময়লা অর্থাৎ গুনাহের কারণে তার যে হৃদয় কালো হয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তা পরিষ্কার হয়ে যায়। তোমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কেনই বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব না, যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আপনি দেখুন না, আপনি যেদিকে তাকাবেন চতুর্দিকে আমরা যতই নিয়ামত দেখতে পাচ্ছি, এই সকল নিয়ামত যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রাব্বুল আলামিন, মালিক মাওলা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। ওই রব্বুল আলামিনের প্রশংসা জিকির আমরা সবসময় করব। আসুন আমরা নিয়ত করি, যতদিন আমাদের এই শরীরের মধ্যে জান বিদ্যমান থাকবে ততদিন আমরা আমাদের জবান দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আল্লাহ তাবারক তাআলা জিকির করতে থাকবো। এই যে ঈদের খুশি, এই যে ঈদের খুশি আমাদের জন্য তখন সত্যিকারে খুশি হবে যদি আমরা এই খুশির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার তৌফিক দান করুক। আমরা আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাত ও রাসূল শ্রবণ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
নয়নের তারা নামে মোহাম্মদ হৃদয়ের চারা, নামে মোহাম্মদ নয়নের তারা, নামে মোহাম্মদ হৃদয়ের চারা, নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি
দৌলত যদি চাও ও ভয় জাহানে দৌলত যদি চাও ও ভয় জাহানে দৌলত যদি চাও ও ভয় জাহানে পড়োজি পা নামে মুহাম্মদ
خبر نہ ہو پر بچھائے تو پر کو خبر نہ ہو روزے آشورے میزان کھولے روزے آشورے میزان کھولے دے بے سہارا نام محمد دے بے سہارا نام محمد
صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم ابلیس شیطان যখন সে ঈদের দিন এভাবে সে পরেশান অবস্থায় যখন সে কান্নাকাটি করা শুরু করলো তখন তার সঙ্গে তার সাথে আরো যারা রয়েছে তারা সবাই ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করলো যে আপনি এত পরেশান যে আপনার কি এই ধরনের পরেশান হতে আর কখন আমরা দেখিনি খুবই কান্না করতে লাগলো ঈদের দিন কান্না করতে লাগলো তখন তার সঙ্গীরা যখন জিজ্ঞাসা করলো এর কারণ কি তখন ইবলিস শয়তান বলতে লাগলো আফসোস বড় আফসোস আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে আজকে ঈদের দিন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিয়েছেন আমি তোমাদেরকে নসিহত করতেছি ইবলিস শয়তান বলতে লাগলো যে তোমরা যত উম্মতে মুহাম্মাদি রয়েছে তাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করে দাও তারা যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করে গুনাহের কাজ করে খারাপ কাজ করে তাদেরকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দাও এবং তাদেরকে ভোগ বিলাসের মধ্যে তাদেরকে লিপ্ত করে দাও
আপনি যেটা বলছেন এখন গুনাহ এটার যদি আমরা একটু দৃষ্টিপাত দিই রমজান শরীফে আমরা দেখলাম মানে যেভাবে মানুষ মানে মসজিদের প্রতি তিলাওয়াতের প্রতি নামাজের প্রতি কিন্তু মানে রমজান যাওয়ার সাথে সাথে কারণ আমি ইতিকাফের মধ্যে ছিলাম চট্টগ্রামের মধ্যে মাদার বাড়িতে আমরা যেদিন চাঁদ দেখে গেছে আর কি তো ওই দিন ইশারে নামাজ পড়লাম ইশারের সময় দেখলাম মানে পুরা মানে রমজান এর সময় যে ইশারের সময় যে একটা মসজিদ নিচের তলা দুইতলা বলে যেতাম কিন্তু ওইখানে দেখলাম শুধু আমরা কয়েকজন ছাড়া অর্থাৎ মানে খুব কয়েকজন মাত্র মুসল্লি আর মুসল্লি নেই
আসলে এখানে সাজিদ ভাই যে বিষয়টা যে আমরা যে মাহে রমজানে ইবাদত করতেছি মাহে রমজানে গুনাহ থেকে বাঁচতেছি খারাপ কাজ থেকে বাঁচতেছি কোরআন তেলাওয়াত করতেছি শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন গ্রেফতার করলেন সে যখন বন্দি অবস্থায় এখন সে কিন্তু খুবই রাগান্বিত যে যখন মাহে রমজান যখন আমাদের থেকে বিদায় নিবে এই রহমত বরকত যখন আমাদের থেকে বিদায় নিবে তখন শয়তান অপেক্ষামান যে আমাদেরকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করাবে এটা কিন্তু তার ওয়াদা এটা তার ওয়াদা যে যখনই মাহে রমজান যখন বিদায় নিবে তখন সেই মানুষদেরকে ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানির মধ্যে আবৃত করবে
দেখেন আমি দেখতেছি পাশে মসজিদ আছে মসজিদটা হচ্ছে মেইন রোডের পাশে মানে এত জোরে মানে বাসা থেকে এবং দোকান থেকে গান ছেড়ে মিউজিকের আওয়াজ আসছে মানে নামাজ পড়তেছে ওই সময় আসছে মানে এরা খুশি উদযাপন করতেছে
আসলে দেখেন যে ঈদের দিন
কিন্তু যেভাবে গানের আওয়াজ আসতেছে সবার নামাজের মধ্যে কি হয়ে যাচ্ছে এছাড়া আমি আরেকটা জিনিস অনুভব করছি আতশবাজি আছে না এমনি তো আমরা আগে জানতাম পহেলা বৈশাখ বিভিন্ন সময় কি কিন্তু এখন আমি এই বছর দেখলাম এটা আমার প্রথম লাগছে যে মানে চাঁদ রাতে মানে এরকম ভাবে আত্মসবাজি এমন ভাবে ফুটাচ্ছে চারিদিকে মানে খুশি উদযাপন এরকম ভাবে গুণা দিয়ে খুশি উদযাপন।
এই যে আমরা মাহে রমজানে এই যে ইবাদত করলাম, কেউ কোরআন তেলাওয়াত করলাম, কেউ দুরুদ শরীফ করলাম, যে নেক আমল করলাম, কিন্তু রমজান চলে যাওয়ার পরে যে আমাদের
এরকমও ছিল অনেক মাসের মধ্যে মানে ফিল্ম ড্রামা গান বাজনা গুলা চলে নাই, কিন্তু চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে মানে খুশির নাম দিয়ে এরা সবাই
আসলে এখানে যারাই করতে
শুরু হয়ে গেছে।
আমরা যারাই এই রমজান বিধে নামার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানির মধ্যে আমরা যারাই লেগে গেলাম, আসলে যে গুনাহের যে শাস্তি, যে গুনাহের মাধ্যমে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে যান, ওই জিনিসটাকে আমাদেরকে ভয় করা উচিত। যেমন কিতাবের মধ্যে রয়েছে ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা তিনার প্রসিদ্ধ কিতাব কিমিয়ায়ে সাআদাতের দ্বিতীয় খণ্ডের 1006 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, খুবই গুরুত্বপূর্ণ। আজকে যারা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানির মধ্যে লেগে গেলাম, যারা আমরা নামাজ ছেড়ে দিলাম, যারা আমরা ইবাদত ছেড়ে দিলাম, আমাদেরকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার ইন্তেকালের পর স্বপ্নে কেউ দেখে তাকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কিরূপ আচরণ করেছেন আপনার ইন্তেকালের পরে। তখন তিনি বলেন যে আমাকে আল্লাহ তাআলার দরবার পেশ করা হলো আর আমার গুনাহগুলো গণনা শুরু হলো, আমার গুনাহগুলো গণনা শুরু হলো আর আমি স্বীকার করতে থাকলাম, শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি যখন আমার গুনাহগুলোকে হিসাব করা হচ্ছে আর আমি তা স্বীকার করতে লাগলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করতে রইলেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিলেন। কিন্তু একটি গুনাহের ব্যাপারে আমি লজ্জায় চুপ হয়ে গেলাম, যে আমার এমন একটি গুনাহ যার ব্যাপারে আমি লজ্জায় চুপ হয়ে গেলাম আর দেখতে 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 না দেখতে আমার চেহারার এবং আমার চামড়ার ঝরে পড়ে গেল, আমার চেহারা এবং আমার চেহারার চামড়ার যে মাংসগুলো সেগুলো ঝরে পড়ে গেল। স্বপ্ন দ্রষ্টা জিজ্ঞাসা করলো অবশেষে ওই গুনাহটি কি ছিল, যে এই গুনাহের কারণে আপনার চেহারার যে মাংস রয়েছে তা চেহারা থেকে ঝরে পড়ে গেল, অবশেষে সেই গুনাহটি কি ছিল। বললো আফসোস, আমি জীবনে মাত্র একবার, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন ওই বুজুর্গ তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে ছিলেন, তিনি নেক আমলের মধ্যে ছিলেন, যখন তাকে জিজ্ঞাসা করলো যিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে অবশেষে কোন গুনাহের কারণে, যে কোন গুনাহের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এই শাস্তি দিয়েছে, তখন তিনি বলতে লাগলেন আমি জীবনে মাত্র একবার, আমি আমার জীবনে শুধু একবার কুদৃষ্টি দিয়েছি, অর্থাৎ আমার চোখ দিয়ে আমি হারাম দেখেছি, আমার চোখ দিয়ে আমি কি দেখেছি, হারাম দেখেছি। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে আমাদের জন্য শিক্ষার অনেক মাদিনী ফুল রয়েছে, যে তিনি জীবনে শুধু একবার আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি অর্থাৎ যে জিনিস দেখতে দেখার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে যান, যে জিনিস দেখার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নারাজ হয়ে যান, এমন একটি বিষয়ের দিকে তিনি তাকালেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিলেন জীবনে একবার, কয়বার, একবার। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে ঈদ যখন আমাদের মাঝে আসলো, আজকে আমরা দেখি বর্তমানে এখন যে সময়গুলা আমাদের চোখকে গুনাহ থেকে বাঁচানো একেবারে মুশকিল, যে চোখকে গুনাহ থেকে হেফাজত করা, আপনি রাস্তাতে যান, অলিতে যান, গলিতে যান, আপনি যেখানে যাবেন আপনি সেখানে আপনার চোখকে গুনাহ থেকে আপনি বাঁচাইতে পারবেন না।
কিন্তু রমজানে কিন্তু একটা চলে এসেছিল যে একটা মানে পর্দার এবং সকল কিছু একটা সুন্দর পদ্ধতিতে চলে এসেছিল,
অর্থাৎ রমজান মাসে
চলে যাওয়ার পরে সেই আগের অবস্থায়,
আগের যে অবস্থাটা রমজান মাসের মধ্যে দেখা যাচ্ছে যে যখন রাস্তার মধ্যে যখন আমরা চলাফেরা করে দেখা যাচ্ছে যে অবস্থা ছিল না, অর্থাৎ ইসলামী বোন যারা তারা পর্দা মোতাবেক ইসলামী ভাইদের মধ্যে একটা আমলের জজবা ছিল, দৃষ্টিকে নিচের দিকে রাখার জজবা ছিল, কিন্তু আফসোস যখন ঈদ যখন আমাদের থেকে অতিবাহিত হলো, মাহে রমজান যখন আমাদের থেকে অতিবাহিত হলো, অতিবাহিত হওয়ার সাথে সাথে আফসোস আমরা শয়তানের চক্রান্তর মধ্যে, শয়তানের গ্রেফতারির মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেলাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এই যে চোখ দিয়ে খারাপ দৃষ্টি দেওয়া, চোখ দিয়ে খারাপ দৃষ্টি দেওয়া, এটা এমন একটি বিষয় কিতাবের মধ্যে রয়েছে, যারা চোখ দিয়ে হারাম দেখবে তারা কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে, যে চোখ দিয়ে হারাম দেখবে সে তাহাজ্জুদের নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাবে। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে হতে পারে এই অভিযোগ আমাদের অনেকে রয়েছে যে আমি কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত, অনেকে কিন্তু কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত, যে আমি কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি কিন্তু মাসকে মাস বছরকে বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু কোরআন তেলাওয়াত করা আমার নসিব হয় না। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে চোখ, এই নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই চোখ দিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি দেখা থেকে আমরা বাঁচব, এই চোখ দিয়ে আমরা ভালো ভালো জিনিস দেখব। আপনি খানায় কাবার জিয়ারত করুন, এই চোখ দিয়ে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সবুজ গম্বদের জিয়ারত করুন, এই চোখ দিয়ে আপনি সওয়াবের নিয়তে আপনার মা বাবার চেহারার দিকে আপনি যখন তাকাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মকবুল হজের সওয়াব দান করবে, এই চোখ দিয়ে আপনি উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে কেরামের চেহারা জিয়ারত করুন, এই চোখ দিয়ে আপনি আউলিয়ে কেরামের মাজার শরীফ জিয়ারত করুন। অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ আমাদেরকে দিয়েছেন, এই চোখ অনেক বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া তখন আদায় হবে যদি আমরা এই চোখ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টিমূলক জিনিসগুলো আমরা দেখি। কিন্তু যদি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে একটু চিন্তা করুন যে আল্লাহ আমাদেরকে সহি সালামত আমাদেরকে চোখ দিয়েছেন, যে আমরা এখানে যারা বসে আছি আমাদের সকলের চোখ সহি সালামত, কিন্তু অনেকে রয়েছে যাদের চোখ নাই। আমাদের সাথে রেজাউল কবির ভাই রয়েছে, রেজাউল কবির ভাইয়ের কাছে যাবো, যে রেজাউল কবির ভাই আমরা যাতে সব সময় যে গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, গুনাহ থেকে বাঁচার মাধ্যম কি, ইনশাল্লাহ আপনার থেকে আমরা মাদিনী পুল শুনবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা আমাদের সঙ্গে থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন।
আমরা যেই অবস্থার মধ্যে রয়েছি এই অবস্থা আস্তে আস্তে দিন 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 অবনতি হচ্ছে।
জি,
আর অবস্থার অবনতি হওয়ার কারণ হচ্ছে আমাদের উদাসীনতা।
জি,
উদাসীনতার কারণেই দেখা যায় যে আজকে আমরা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। এক নম্বর উদাসীনতা হচ্ছে যে আমরা আমাদেরকে নিজেদের যে করণীয় কি এবং কি বর্জনীয় এই সম্পর্কে আমরা উদাসীন। আজকে আলোচ্য বিষয় আমাদের ঈদের পর করণীয় এবং বর্জনীয়।
জি,
তো আমরা কি করব, কি ছাড়ব, এই ব্যাপারে যেহেতু আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে এবং থাকলেও উদাসীনতার কারণে, অলসতার কারণে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। দেখুন, আপনি একটু গভীরভাবে লক্ষ্য করবেন, আজকে হয়তো ফজরের নামাজ আপনি কোন মসজিদে পড়েছেন, সেখানে মুসল্লির সংখ্যা কত, বাজার এরিয়ার মধ্যে আমরা গেলাম এক মসজিদ থেকে আরেক মসজিদে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ ভালো নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, ওইখানে দেওয়ার উদ্দেশ্যে তো গিয়ে দেখলাম কি সেখানে মসজিদ এর বারান্দা তো খোলামেলা ছিল, এমনিতেই মসজিদ তালা দেওয়া, মসজিদ তালা দেওয়া, ফজরের আজান হয়নি, ইমাম সাহেবও নেই, মুয়াজ্জিন সাহেবও নেই, আমাদের একজন আজানও আজানও হয়নি। হ্যাঁ, তো আমরা আমাদের একজন দুইজন ইসলামী ভাই গিয়েছিলাম, একজন ইসলামী ভাই আজান দিলেন আর একজন ইসলামী ভাই একজন বেকারিতে কাজ করে উনি আগে থেকে এসে বসা ছিলেন, অপেক্ষা করছিলেন, তো আমরা তিনজনে মিলে নামাজ পড়লাম ফজরের নামাজ। তো দেখেন ওইখানে ওই এলাকাতে কিন্তু এই যে দোকানপাট আছে, ঘর বাড়ি আছে, তো মানুষ উদাসীনতার কারণে দেখা যায় যে ফজরের নামাজ জামাতের শহীদ এবং ইমাম সাহেব হয়তো কোনো কারণে ছুটিতে আছে, মুয়াজ্জিন সাহেব কোনো কারণে হয়তো নাই, তো ইমাম সাহেব না থাকা সত্ত্বেও অন্যান্য কার্যগুলি কিন্তু আমাদের চলতেছে। তো আমাদের উচিত ইসলামী যে কার্যগুলি আছে, আমাদের ইসলামী অনুশাসন যেটা আছে, এটাকে গুরুত্ব আরোপ করা, গুরুত্ব দেওয়া এবং সে তাতে আমলের মধ্যে পাবন্দ হওয়া। তো এক নম্বর এই দিকটা যদি আমরা খেয়াল করি যে আমাদেরকে কিসে উদাসীনতার মধ্যে রেখেছে, উদাসীনতার আমাদের কারণটা কি, উদাসীনতার এক নম্বর কারণ এটাই যে আমরা আল্লাহ তাআলার ধ্যান, আল্লাহ তাআলার ভয় থেকে আমরা অনেক দূরে, আল্লাহ তাআলার ক্ষোভ, যেমন তাকওয়া পরহেজগারিতা মানুষকে কি করে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, তো তাকওয়া পরহেজগারিতা অবলম্বন না করার কারণে, আমরা আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে না থাকার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত প্রকৃত মহাব্বত আমাদের অন্তরে না থাকার কারণে দেখা যাচ্ছে যে আজকাল আমরা গুনাহের মধ্যে
মাদ্রাসা চ্যানেলের দর্শক শ্রোতা যে আমাদের রেজাউল কবির ভাই বললেন যে আসলে বাস্তবিক পক্ষে যে আমরা আজকে যদি আমাদের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলার ভয় থাকতো তাহলে আমরা মাহে রমজানে নামাজ পড়তে আমরা এখন নামাজ কাজা করতাম না। যদি মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমাদের মধ্যে থাকতো যে এখন যে ঈদের যে সময়গুলোতে আমার মন চাচ্ছে আমি এদিকে চলে গেলাম সেদিকে চলে গেলাম আড্ডা দেওয়ার জন্য বন্ধুদেরকে নিয়ে চলে গেলাম, এখন বন্ধুদেরকে নিয়ে যে আমি বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি আমি সেখানে চলে যাচ্ছি তো সেখানে কি আল্লাহ তাবারক ও তাআলা প্রশংসা হচ্ছে না গুনাহ হচ্ছে? গুনাহ হচ্ছে। তাহলে মাহে রমজানুল মোবারককে আমরা কি শিক্ষা পেলাম? মাহে রমজান চলে যাওয়ার সাথে সাথে আমরা কেউ আড্ডার মধ্যে লেগে গেলাম, কেউ টিভি ফিল্ম ড্রামার মধ্যে লেগে গেলাম, কেউ ব্যাপার দিগির মধ্যে লেগে গেলাম। আসলে এগুলা থেকে তখন আমরা বাস্তব পাবো যদি আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে।
এর মধ্যে যে একটা জিনিস মানে আমাদের উপর প্রভাব পড়ে এটা হচ্ছে সোহবত মানে সঙ্গ।
জি,
কারণ দেখেন আপনি যখন রমজানের মধ্যে দেখা যাচ্ছে একজনের নামাজ পড়ার ইচ্ছা ছিল না আরেক বন্ধু আসতেছে সেই এসে গেছে, কারণ এরকম আমরা রমজানে অনেক নতুন নতুন মুসল্লি দেখেছি নামাজে দেখেছি যারা রমজানুল মোবারক ছাড়া শুধু জুমার দিন আসতো আর অন্যান্য পাঁচ ওয়াক্তে আসতো না, কিন্তু রমজানুল মোবারকে আমরা দেখলাম এনারা পাঁচ ওয়াক্তে আসতেছে সাথে কি তার মানে বন্ধু বন্ধু আসে। তো দেখা যায় অনেক সময় এনারা আসার পরেও মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলে যাই করুক কিন্তু মসজিদে আসতেছে অর্থাৎ বন্ধু। তো এভাবে দেখা যায় রমজানুল মোবারক যখন গেল তো কেউ বলতেছে আমরা পিকনিকে যাব আরেকজন চলে যাচ্ছে, কেউ বলতেছে আমরা বেড়াতে যাব আরেকজন, অর্থাৎ মানে সোহবত সঙ্গ। তো এটাইও কিন্তু আসলে আমাদের উপর একটা প্রভাব পড়তেছে যে কারণ সঙ্গের কারণে অনেকে গুনাহের প্রতি ধাবিত হচ্ছে। যেমন আপনি একটু দেখেন যারা মাদানী মহল পেয়েছে তো দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ পেয়েছে তো অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ আমার আগে নামাজের ইচ্ছা ছিল না এখন নামাজি হয়ে গেছি, আগে পাগড়ি পরার কোনোদিন চিন্তাও ছিল না এখন আমি পাগড়ি শরীফ রেখে নিয়েছি, দাঁড়িয়ে রাখার কোনোদিন চিন্তাও ছিল না কিন্তু এখন আমি দাঁড়িয়ে রেখে নিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমার আগে অনেকগুলো গুনাহের অভ্যাস ছিল এখন আমি গুনাহ থেকে তওবা করে নিছি, এবং সে বলছে আমি সদাই বোঝানো দেবো আমি ডেলি দরজ দেবো প্রত্যেক সপ্তাহে ইসলামত আসবো মাদানী। অর্থাৎ সে একটা যে পরিবেশ পেয়ে গেছে ওই পরিবেশের বরকতে তার মধ্যে একটা নেকির জজবা চলে এসেছে। কিন্তু এখন আপনি যদি দেখেন আমাদের ঘর এটা পুরো সিনেমা হল হয়ে গেছে, আমাদের বাইরের পরিবেশ এখন দেখেন বন্ধু বন্ধুর সাথে কথায় কথায় গালি দিয়ে কথা বলে, খেলতে যাবেন ওইখানে গালি, বসছে ওইখানে গালি, আড্ডা দিচ্ছে ওইখানে গালি, এবং এখন তো মনে করেন এমন অবস্থা হয়েছে প্রত্যেক এলাকাতে মানে ছেলে ছেলেরা জোয়ান আড্ডা বসে।
জি,
এখন আমার ইচ্ছা নাই কিন্তু আরেকজনে বসে গেছে এখন আস্তে আস্তে আমার মনটা মোমের মতো গলে যাচ্ছে, মানে আমার উপরে কি পড়তেছে প্রভাব পড়তেছে। এইভাবে মনে করেন আমরা কোথাও দোকানের মধ্যে গেলাম দেখতেছি এখন বিভিন্ন ছোট ছোট চার দোকান আছে গ্রামের মধ্যে, ওইখানের মধ্যে ক্রামবোর্ড রাখছে, ওইখানের মধ্যে টিভি রাখছে, ওইখানের মধ্যে মনে করেন আড্ডাখানা রাখছে এক জায়গাতে, এদের কাজ কি চা বিক্রি করবে তাদের জিনিস বিক্রি হবে আর ওইখানের মধ্যে যেন মানুষ বসে বসে গুনাহ করতে পারে, কারণ নেকি যেখানে হয় ওইখানে তো আপনার মানুষ খেলাধুলা এগুলোর পথে যাবে না। আর এই চাচ্ছে আমার যেহেতু বেচা কেনা তাহলে লোক আনতে হবে আর লোককে আমি আনবো কিভাবে গুনাহের
দাওয়াত দিয়ে। দর্শক শ্রোতা আমাদের সাজিদ ভাই যেটা বললেন আসলে যে সোহবত সংস্পর্শ এটা এমন একটি বিষয় যদি কোনো ব্যক্তি ভালো পরিবেশে যায় যেমন কারো বন্ধু যদি নেককার হয় তার বন্ধু যদি ভালো হয় তখন যদি আজানের টাইম আসে তার অপর বন্ধুকে মসজিদের দিকে নিয়ে যাবে, আর বন্ধু যদি সে বেনামাজি হয় সে যদি খারাপ হয় তখন সেই খারাপ কাজগুলোর দিকে তার অন্য বন্ধুকে সেদিকে নিয়ে যাবে।
আমি ব্যাপারে একটু শেয়ার করতেছি আপনাকে যে আমি দেখেছি আমাদের এলাকার এক ইসলাম ভাই সে সোহবতের প্রভাবটা আমি বুঝাচ্ছি আপনাকে।
জি জি,
সে এতেকাফে গিয়েছিল রমজানের রমজানুল মোবারকে সে এতেকাফ করেছিল, তো উত্তম সংস্পর্শের কারণে সে অন্যান্য বন্ধু বান্ধব যে ঈদ উদযাপন করেছে সেও ঈদ উদযাপন করেছে, তো অন্যান্য বন্ধু বান্ধব এবং তার মধ্যে ঈদের উদযাপনের ডিফারেন্স কি সে পুরো মাদানী হুলিয়াতে এবং সুন্দরভাবে সে ঈদ উদযাপন করতেছে, সবার সাথে হাসি খুশি হয়ে কথা বলতেছে, সবার সাথে মুসাফা করতেছে, সবাইকে ঈদ কুশল বিনিময় করতেছে, একে অপরের বাড়িতে সে যাচ্ছে, কিন্তু অন্য যে বন্ধু বান্ধব রয়েছে তারা কি করতেছে গান বাজনা বা আরো অন্যান্য যে নাফরমানিমূলক কাজ সেই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তো উত্তম সংস্পর্শের কারণে সে আলহামদুলিল্লাহ এক মাসের বা দশ দিনে যে ইতেকাফ করেছিল সেই ইতেকাফের বরকতে তার মধ্যে একটা প্রভাব একটা আসর পড়ে গেছে, এবং সে বাসায় যাওয়ার পরও তার সেই
প্রভাবটা এখনো রয়ে গেছে এবং সে ওইখানে মাদানী হুলিয়াতে ছিল, প্লাস গুনাহ থেকে নাফরমানি থেকে সে বেঁচে থাকার একটা সুযোগ পেয়েছে বা একটা তার মধ্যে একটা প্রভাবটা চলে এসেছে। ওই জন্য আমাদের উচিত যে যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে চাই তাহলে আগে কিছু পূর্বের কাজও নিতে হবে এবং পরবর্তীতে ঈদের পরবর্তীতেও আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
আসলে এখানে নুরুল আমিন ভাই যে বিষয়টা বললেন যে বাস্তবিক পক্ষে যদি সৎ সঙ্গ, যেমন যে ইসলামী ভাই কথা বললেন, সে 30 দিন দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে ছিলেন, তো মাদানী মহলের মধ্যে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় কিভাবে সৃষ্টি হয়, একজন মানুষের জীবনটা কিভাবে পরিচালনা করতে হয়, অর্থাৎ সেই ইলমি দিন সেই শিক্ষা তাকে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ সেই ভয় ভীতি তার মাঝে ছিল বিদায়, সে চাইলে কিন্তু ঈদের দিন অন্যান্য বন্ধু বান্ধবের মধ্যে সে গুনাহ আড্ডায় যেতে পারতো, সে আড্ডার মধ্যে যেতে পারতো, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহল, দাওয়াত ইসলামী তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, সে মন মানসিকতা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তাকে শিক্ষা দিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে আরেকটি সবচেয়ে যে ইম্পর্টিং বিষয় সেটা হচ্ছে যে আমাদের ঘরে অথবা আপনাদের ঘরে দেখবেন অনেক নজওয়ান যে সন্তানগুলা রয়েছে, আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন যে এই সময় আপনার ছেলে কার সাথে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, কোন বন্ধুর সাথে সে চলতেছে, কেননা যে এই সঙ্গর ব্যাপারে মুফতি আহমদ ইয়াখান আইনী রহমতুল্লাহ তাআলা ওনার কিতাবের মধ্যে লেখেন, বিষাক্ত সাপের সবল থেকেও অসৎ সঙ্গ, অসৎ বন্ধুর যে সবল, মানে সবল যেটা আক্রমণ, এটা সবচেয়ে বড় ক্ষতিকর। তারপর তিনি ব্যাখ্যা করেন, যদি কোনো ব্যক্তিকে বিষাক্ত সাপ যদি তাকে আক্রমণ করে, আক্রমণ করার দ্বারা তার জান চলে যাবে কিন্তু তার ইমান যাবে না, মানে তার অত সে মৃত্যুবরণ করবে কিন্তু এর মানে তার ইমান যাবে না, কিন্তু যদি কোনো ব্যক্তিকে অসৎ বন্ধু, যে বন্ধুর আখলাক চরিত্র খারাপ, এ ধরনের বন্ধুর সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায় তাহলে ওই বন্ধুর সাথে চলতে চলতে এক সময় তার ইমান পর্যন্ত নষ্ট হতে পারে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো যে আজকে যে ঈদের যে সময়গুলো আপনারা বলবেন যে ঈদের সময় একটু খুশি, যে ছেলেরা একটু খুশি করবে, মেয়েরা একটু খুশি করবে, আচ্ছা আমরা একটু খুশি করব, তো আমরা খুশি কি আল্লাহ তাআলা নাফরমানি দিয়ে করব না? তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন
মানে সঙ্গের ব্যাপারে এই বিষয়ে আমি একটা আপনার নেকির দাওয়াতের মধ্যে ঘটনা ছিলাম,
জি জি,
মানে অনেক সুন্দর ঘটনা,
ইনশাআল্লাহ আপনার থেকে ঘটনাটা শুনবো। আমাদের দর্শক শ্রোতাদের অনেকগুলো কল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা কয়েকটা কল শুনেন ইনশাল্লাহ, আবার আপনার কাছে ইনশাল্লাহ আসবো, আসুন কল শুনিয়ে দিন আমাদেরকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি দুবাই ইউএই মদিনাপুর থেকে মোহাম্মদ ওয়াসকরনে বলছি, পবিত্র ঈদ উপলক্ষে মানানে বাংলা চ্যানেলে 3 দিনে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, আমি দেখার সৌভাগ্য অর্জন করতেছি এবং সবাইকে দেখার জন্য অনুরোধ করতেছি এবং সব প্রবাসী ভাইয়েরা তাদের ফ্যামিলিকে মানানে বাংলা চ্যানেলের ঈদ উপলক্ষে অনুষ্ঠানমালা দেখার অনুরোধ জানাবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, মারহাবা, আপনি আমাদের অনুষ্ঠানে কল করেছেন, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে উভয় জাহানে কামিয়াবি নসিব করুক। পরবর্তী কল।
আমি আলমগীর আসকারি, ঈদ উপলক্ষে বাংলা মাদানী চ্যানেলে যে অনুষ্ঠান চলতেছে তার জন্য সবাইকে মোবারক হয়।
মাশাআল্লাহ, আপনাকেও ঈদ মোবারক। নেক্সট কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি ওমান থেকে আবু তালা বলতেছি। ভাই, আপনাদের এই মাদানী চ্যানেলটা দেখে অনেক ভালো লাগলো, অনেক খুশি লাগলো, যে নিজেকে সংশোধন করার জন্য, যে চ্যানেল না দেখলে পথে জীবনে কখনো সংশোধন করা যেত না, যে 5 জায়গায় নামাজ করবো, এই নামাজটা সহি শুধু হচ্ছে না না হচ্ছে, যে আল্লাহ পাকের উপরে আমার দরবারে কি কবুল হচ্ছে সেটা আমরা কখনো জানতাম না, যেভাবে নিজের জীবনকে যে আমরা এনামেলে করে চলতাম সেই এনামেলে চলাটা কেমন শুদ্ধ করে নিজেকে নিজে চলতেছি, যে মাদানী চ্যানেলটা যদি না হতো হয়তো আমাদের জীবনটা হয়তো অন্ধকারের মধ্যে ডুবে যেত, শুধু নিজেকে এখন আফসোস করতেছি কেন এই মাদানী চ্যানেলটা আগের থেকে দেখি নাই, হিন্দি এত সিরিয়াল আছে, এতগুলো মানে এত বাস সিরিয়াল আছে, ওগুলো দেখি কেন মাদানী চ্যানেলটা দেখি নাই, এখন ওই চ্যানেলটা দেখা করতে গিয়ে যত করলো আমার টিভি চ্যানেল যাতে সবগুলো রিসিভার থেকে সবগুলো ক্যান্সেল করে দিছি শুধু মাদানী চ্যানেলটা দেখার জন্য।
আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের বরকতে ওনার
তিনি বলতে লাগলেন ওনার গুনাহ থেকে বাঁচার যে মন মানসিকতা মাদিনী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, নেক আমল করার যে মন মানসিকতা মাদিনী চ্যানেলের মাধ্যমে, আসলে কেনই বা হবে না যদি আমরা যদি দেখি বর্তমানে যদি 100% শরীয়ত সম্মত চ্যানেলটাকে মাদিনী চ্যানেল, আলহামদুলিল্লাহ যে আমরা শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের বদলতে আলহামদুলিল্লাহ এই মাদিনী চ্যানেল আমরা লাভ করেছি। তো মাদিনী দর্শক শ্রোতাদেরকে বলবো, যদি আপনার ঘরে যদি কোনো চ্যানেল থাকে তার নাম হবে মাদিনী চ্যানেল, আপনার মাদিনী চ্যানেল দেখুন আলহামদুলিল্লাহ। আপনার সন্তানদেরকে যদি আপনার মাদিনী চ্যানেল দেখার জন্য উৎসাহিত করেন, এই মাদিনী চ্যানেলের মাধ্যমেও ইনশাআল্লাহ আপনার সন্তানের আখলাক চরিত্র সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদিনী চ্যানেল দেখার তৌফিক দান করুক। আমরা সাজিদ ভাইয়ের কাছে যাব, সাজিদ ভাই যে উত্তম সঙ্গের ব্যাপারে আমাদেরকে মাদিনী ফুল দিচ্ছিলেন।
জি ইমরান ভাই, আমি নেকি দাওয়াতের মধ্যে একটা যে ঘটনা পড়ছিলাম এর মধ্যে লিখতেছে, একটা ইঁদুর আর একটা ব্যাঙ এদের মধ্যে বন্ধুত্ব ছিল। তো ব্যাং সে পানের মধ্যে থাকতো আর ইঁদুর সে তো জমিনের মধ্যে থাকতো। তো এখন তাদের মধ্যে যখন বন্ধুত্ব হলো, তো এখন একে অপরের সাথে দেখা করতে চাইলে তারা পারতো না, যেহেতু ব্যাং আছে পানের ভিতরে, ইঁদুর তো পানের মধ্যে যেতে পারতেছে না। তো এখন একদিন যখন দেখা হলো তো বলতেছে, দোস্ত আমার সাথে তো তোমার অনেক বন্ধুত্ব, তো মাঝে মধ্যে ইচ্ছা হয় যে তোমার সাথে একটু কথাবার্তা বলবো, আলাপ করবো, কিন্তু মানে আমাদের তো সম্ভব হয় না যেহেতু তুমি কি। তো একটা কাজ করি যে মানে কি, আমরা একটা দুজনের সাথে রশি বাঁধি, মানে লম্বা একটা রশি নিছে, মানে একটা ব্যাঙের পায়ের সাথে আর একটা ইন্দুরের পায়ের সাথে। বলতেছে যখন আমার মানে দেখা করতে ইচ্ছে করবে আমি ওই রশি ধরে কি করব, টান দেব, তাহলে তুমি বুঝতে পারবো যে আমি আসছি তোমার সাথে কি দেখা করার জন্য, তাহলে তুমি উপরে উঠে চলে আসতে পারবে। এটা ব্যাঙের পছন্দ হয়েছে। তো এরা দুজন একটা মানে দুজনের সাথে কি দুই রশি বাঁধলো। তো এরকম তাদের দেখা সাক্ষাৎ হতো। একদিন যখন দেখা করার জন্য আসে, তো এমন সময় একটা কাক উপর থেকে দেখতেছে যে কি ইঁদুর, এ কি করছে নেমে ওই ইঁদুরকে নিয়ে কি চলে যাচ্ছে। এখন তো সাথে রশি বাঁধা ছিল, এখন পানির ভিতর থেকে ব্যাংকিও কি উঠে, এখন ব্যাংক বলতেছে আমি কার সাথে বন্ধুত্ব করলাম আজকে, এর কারণে আমারও কি যান। অর্থাৎ আমি এটাই বলতেছি, মানুষ দেখেন যদি ব্যাংক ইন্দুরের সাথে বন্ধুত্ব না করতো, তাহলে ইন্দুরকে যে কাক নিয়ে যাচ্ছে তাহলে ব্যাংকে কি করতে হতো না, কিন্তু বন্ধুত্ব করার কারণে তাকেও কি দিতে হয়েছে, যান দিতে হয়েছে। তো এই জন্য আসলে আমরা যদি খারাপ লোকদের সাথে
বন্ধুত্ব করলাম, সে কি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, সে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আসলে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি অবশ্যই সাজিদ ভাই যে ঘটনাটা বললেন খুবই শিক্ষণীয় ঘটনা, অনেকে আপনারা বুঝতে পেরেছেন যে যে যার সাথে যা, যে আমরা বলি না যে আগের হাল যেমনি যেমনি পিছনের হাল সেভাবে, যে আমরা যদি আপনি দেখবেন যে আমরা যদি নেককার হই, আমরা যদি পরেজগার হই, আমরা যদি আল্লাহ ওয়ালা হই, আমরা যদি নামাজ পড়ি, নেক আমল করি, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের পিছনে পিছনে আমাদের সন্তান যারা তারাও নেককার হবে, তারাও পরেজগার হবে। কিন্তু আবার বলবো যে নেক হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য উত্তম পরিবেশের প্রয়োজন। আলহামদুলিল্লাহ যে মাদিনী চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, দাওয়াত ইসলামী আপনারা দেখতে পাচ্ছেন, দাওয়াত ইসলামী বর্তমানে আলহামদুলিল্লাহ পুরা পৃথিবীতে এমন একটি সংগঠন আলহামদুলিল্লাহ যে নেক আমলের প্রচার প্রসারণের এমন ভাবে কাজ করে যাচ্ছে, এক দুই নয় আলহামদুলিল্লাহ হাজারো নয় লক্ষ নজওয়ান যারা নামাজ থেকে দূরে ছিল, যারা নেক আমল থেকে দূরে ছিল, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সঙ্গ পাওয়ার মাধ্যমে, দাওয়াত ইসলামী পরিবেশ পাওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ বেনামাজি নামাজি হয়ে গিয়েছে। যে সুন্নত থেকে দূরে ছিল আলহামদুলিল্লাহ সে সুন্নতি লেবাস পরে নিয়েছে, মাথায় ইমামা শরীফ সাজিয়ে নিয়েছে, যে মা বাবার সাথে খারাপ আচরণ করতো সে মা বাবাকে আদব করা শুরু করলো আলহামদুলিল্লাহ। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে দূরে হয়ে সে আধুনিক ফ্যাশনের মধ্যে ছিল, আধুনিক মডেলের মধ্যে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তার প্রতিটি কাজ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে অতিবাহিত হচ্ছে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাকে অনুরোধ করব যে আজকে যে আমাদের আলোচনার বিষয়, ঈদের পরে আমাদের করণীয় যে আমরা কিভাবে আমাদের জীবনটাকে সামনের দিকে সুন্নত মোতাবেক, ইসলাম মোতাবেক, শরীয়ত মোতাবেক আমরা পরিচালনা করতে পারি, কিভাবে করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে বাতিয়ে দিবে, দাওয়াত ইসলামী আপনাকে শিখাবে, যদি আপনি দাওয়াত ইসলামীতে সঙ্গ দিন।
দেখেন এখানে রমজান ১২ এক মাস সাধনা সহ আমরা অনেক আমলের মাধ্যমে, নেকির মাধ্যমে আমরা কাটানোর জন্য সুযোগ পেয়ে থাকি। এই এক মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর মাধ্যমে আমাদের কিন্তু প্রশিক্ষণ, এটা হচ্ছে এক মাসের আমি প্রশিক্ষণ নিলাম, এক মাসের আমি একটা প্রশিক্ষণ পেলাম, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ। এই প্র্যাকটিক্যাল প্রশিক্ষণকে আমার জীবনের মধ্যে বাকি সময়টাকে অ্যাপ্লাই করতে হবে। যখন আমরা এক মাস সিয়াম সাধনা করলাম, তাহলে সিয়াম অর্থাৎ রমজানের রোজা আমাদের এটাই শিক্ষা দেয় যে আমাকে বাকি বছর উপবছরের বাকি মাস গুলাতেও রোজা রাখতে হবে।
হ্যাঁ,
এবং এর ফজিলত আসতে পাঠের মধ্যে অনেক অনেক রয়েছে। তাছাড়াও আমি এই এক মাস কি করলাম, নামাজ আদায় করলাম, কারণ আমাজ আমাকে পাঠাত আদায় পাবন্দির সহিত জামাতের সহিত করতে হবে, যেভাবে রমজানের উপারকে আমি জামাতের প্রতি আগ্রহী ছিলাম, যখনই মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আহ্বান করতেন তখনই আমি ইফতার বলেন সাহরি বলেন সবসময় আমি সাথে সাথে ছুটে যেতাম। যখন আমি শুনতাম যে আল্লাহ তাআলার জিকির হচ্ছে, কোরআনে পাকের তিলাওয়াত হচ্ছে, আমি সেখানে বসে যেতাম। এই যে অভ্যাসগুলো আমাদের হয়েছে রমজান মুবারকে তিলাওয়াতের শোনার মাধ্যমে, যেমন তারাবিতে আমরা এক মাস কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করেছি, তো এই যে অভ্যাসগুলো এগুলোকে আমাদেরকে জারি রাখতে হবে, এগুলোকে আমাদেরকে সবসময় করার চেষ্টা করতে হবে। যদি আমি নিজে না পারি আরেকজনের মাধ্যমে, যেমন যদি কোরআন তেলাওয়াত না পারে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে, যদি আমি কোরআন তেলাওয়াত পড়তে না পারি শেখানোর সুযোগ নেই, অন্ততপক্ষে যে পারে তার কাছ থেকে শুনতে পারি। যেমন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলে প্রত্যেক দিন রাতের বেলায় ঈশার নামাজের পর কি করা হয়, আমাদের
কোরআন
শরীফ তিলাওয়াত করে শ্রবণ করানো হয়। তাছাড়াও আলহামদুলিল্লাহ মাদানী মদিনা বালে গান লাগানো হয়, যেখানে কোরআনুল কারীম সহি শুদ্ধ ভাবে শিক্ষা প্রদান করা হয়, আমি সেখানে অংশগ্রহণ করতে পারি। যদি এই যে সম্পর্কটা বজায় রাখতে পারি, তাহলে হয়তো আমরা ডাইভার্ট হবো না, অর্থাৎ গুনাহের দিকে দাবিত হবো না। যদি লিঙ্কটা এইটা সম্পর্কটা যদি ছুটে যায়, তাহলে হয়তো বা আমাদের সম্ভাবনা রয়েছে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার, গুনাহ রোগে পুনরায় আক্রান্ত হয়ে যাওয়ার। কেননা গুনাহের রোগে তো আমরা এমনিতেই দুর্বল, যে কোনো সময় আমাদেরকে গুনাহ রোগ আমাদের উপর ভারী হয়ে যেতে পারে, আমাদের উপর আক্রমণ করে ফেলতে পারে। তো আমাদেরকে চাই যে রমজান মুবারকে ছাড়াও অত্যন্ত রোজাগুলো যেগুলো রাখার ফজিলত হাদিসে পাকের মধ্যে এসেছে, বিভিন্ন দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রোজা রেখেছেন, নফল রোজা রাখার অভ্যস্ত হওয়া, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে যে তোমরা রোজা রাখো সুস্থ হয়ে যাবে।
সুবহানাল্লাহ,
তোমরা কি রোজা রাখো সুস্থ হয়ে যাবে। তো রোজা এমন একটা ইবাদত যেটার মাধ্যমে সুস্থতা অর্জন হয়, আমরা কে না সুস্থ থাকতে চাই, আমরা প্রত্যেকে সুস্থ থাকতে চাই, সবল থাকতে চাই।
অর্থাৎ আপনার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমরা যে মাহে রমজানে 30 রোজা রাখলাম, তো এই 30টি রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ না, যে আমরা চেষ্টা করি যে পুরো বছর আমরা যাতে করে কিছু না কিছু আমরা নফল রোজাও রাখি। আর আসলে যে এই যে মাহে রমজানের রোজা এমন একটি যে ইবাদত, যে যারা মাহে রমজান রোজা রেখেছে এরা চাইলে কিন্তু এখন কিছু না কিছু রোজা রাখতে হবে, কারণ রোজা রাখার মাধ্যমে তার একটা কি অভ্যাস
তখন ভয় ছিল যে রোজা রাখতে, তারপরে তো যেহেতু রমজানে রোজা রাখতে হবে রেখে দিছি, তো প্রথম দিন একটু মানে কষ্ট লাগছে অথবা পিপাসা একটু বেশি লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন থেকে আর মানে কোন রোজার কষ্ট অনুভব হয়নি। তো আসলে যেহেতু রেখে দিছে না, একবার অভ্যাস হয়ে গেছে না, এটা অভ্যাস হয়ে যায়। এখন মনে করেন যারা রমজান রোজা রাখছে, এরা যদি বলে যে আমরা ইনশাল্লাহ এখন থেকে ধারাবাহিক মানে কোন রোজা রাখবো, তাহলে দেখবেন আশা করি অভ্যাস হয়ে যাবে। আর বিশেষ করে তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা রয়েছে প্রত্যেক সোমবারের রোজা, এবং এই ব্যাপারে অনেকগুলা হাদিসে মোবারকাও রয়েছে, যারা মানে প্রতি সোমবারে এবং বৃহস্পতিবার রোজা রাখবে তাদের কি ফজিলত, এই ব্যাপারে যাতে মাদানী চ্যানেল যারা দর্শক আছে যাতে আমাদের উৎসাহ বৃদ্ধি পায়, আসুন আমরা কয়েকটা হাদিসে মুবারকও শুনি। শুধু কি আমরা রমজানুল মুবারক রোজা রাখবো নাকি অন্যান্য দিন আমরা রোজা রাখবো? হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা রাসূল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সোমবার ও বৃহস্পতিবার আমল সমূহ পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়, তাই আমি পছন্দ করি যে আমার আমলগুলো তখনই পেশ করা হোক যখন আমি রোজাদার অবস্থায় থাকি।
আলহামদুলিল্লাহ যে মাহে রমজান বিদায় নেওয়ার সাথে সাথে শাওয়াল যখন শাওয়াল মাস চলে আসে তো তখন হাদিস শরীফের মধ্যে যে শাওয়ালের যে ছয়টি রোজা ইনশাআল্লাহ আমাদের তো আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেল দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছে এমনিতে ছয় রোজা রাখার আমাদের মন মানসিকতা হয়ে যায়। ইনশাআল্লাহ যদি আমরা ফজিলত শুনি আপনার থেকে তাহলে ইনশাআল্লাহ আমাদের সবাইকে ইনশাআল্লাহ ছয় রোজা রাখার এই শাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখার ইনশাআল্লাহ আমাদের মন মানসিকতা সৃষ্টি হবে।
ছয় রোজা রাখার ফজিলত অনেক বেশি রয়েছে। গ্রামে গঞ্জে অনেকে এটাকে সয়ামের রোজাও বলে,
আচ্ছা
সয়ামের রোজা বলে অনেক জায়গায়, তো সহজে যদি বুঝতে চাই সয়ামের রোজা বলেন অথবা শাওয়ালের শাওয়াল মাসে ছয় রোজা বলেন, যেটাই হোক না কেন এর ফজিলত সংক্রান্ত এসেছে কাসিয়ামুদ দাহর, অর্থাৎ শাওয়াল রমজান মুবারকের পর শাওয়াল মাসে ছয়টি রোজা হচ্ছে সারা বছর রোজা রাখার নাম।
সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো নেক কাজ করবে তার জন্য এর সওয়াব 10 গুণ বৃদ্ধি হবে।
সুবহানাল্লাহ।
10 গুণ বৃদ্ধি সওয়াব, তাহলে 6 কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই গুণন করি তাহলে 6 × 10 = 60, আর 30 কে যদি আমরা করি 10 দিয়ে গুণ দিই তাহলে হয় 30 × 10 = 300, তো 360 দিন, অর্থাৎ 1 বছর। এইভাবে সে 1 বছর রোজা রাখার।
অর্থাৎ যে ব্যক্তি এই শাওয়ালের চাঁদে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য 6টি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 12 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। দেখেন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা একটু কষ্ট করব, আর আমার মনে হয় যে যেহেতু আমরা যারা রমজান আমরা রোজা রেখেছি, যদি আমরা শাওয়ালের যে রোজা যদি আমরা রাখি অতটুকু কষ্ট আমাদের কাছে অনুভব হবে না। তো মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি রমজানের পর পরে দেখেন রমজান শেষ হওয়ার সাথে সাথে কিন্তু একটা অলসতা চলে আসে, যে আমরা একটু পূর্বে আমরা আলোচনা করলাম যে শয়তান ওয়াসওয়াসা দেয় গুনাহের দিকে দাবিত হওয়ার জন্য, খারাপ কাজের দিকে দাবিত হওয়ার জন্য। তো আমরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে না পড়ে গুনাহের দিকে দাবিত না হয়ে আমরা আবার ইবাদতের দিকে দাবিত হয়ে যাই, আমরা নফল রোজা রাখার চেষ্টা করি, আমরা এই চাঁদের মধ্যে ইনশাআল্লাহ 6টি রোজা রাখার জন্য সকলে চেষ্টা করব।
শাওয়ালের রোজা রাখতে দিলে যেটা আসছে, অর্থাৎ সে যেন যে শাওয়ালের রোজা রাখবে সে যেন আজকেই তার মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করবে।
সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাবারাকাতি
আল্লাহ তাআলা
এমন ভাবে ক্ষমা করে দেবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন যে আমরা মাত্র 6 দিন একটু কষ্ট করব, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে এমন ভাবে পাক এবং সাফ করে দিবেন সে যেন আজকে তার মার গর্ভ থেকে আসলো। তা আমরা কি চাই না আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক? দেখেন আমরা যদি আমরা আমাদের গুনাহের দিকে তাকাই, মিথ্যা বলা, গীবত করা, সগুলকুরি করা, ওয়াদা খেলাপি করা, কুদৃষ্টি দেওয়া, আমাদের গুনাহ এবং গুনাহ এই সকল গুনাহ থেকে মাগফিরাত পাওয়ার জন্য যাতে করে আমরা গুনাহ থেকে মাফ পেয়ে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিভিন্ন প্রকারের আমল আমাদেরকে বাতিয়ে দিয়েছেন যাতে করে ওই ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। তো একটি আমল আমরা জানতে পারলাম যে গুনাহ মাফের জন্য, সেটা হচ্ছে শাওয়ালের 6টি রোজা। আমরা নুরুল আমিন ভাইয়ের কাছে যাব যে এই নফল রোজার আরো অসংখ্য যে ফজিলত রয়েছে, এই 6টি রোজা ছাড়াও আরো কিছু এমন কিছু নফল রোজা কি রয়েছে যে আমরা রাখতে পারি যার সওয়াব আমরা পেতে পারি?
ইমরান ভাই যেটা বলতেছিলেন যে নফল রোজার অনেক সওয়াব রয়েছে, হাদিসে পাকে এসেছে যে যে ব্যক্তি সওয়াবের আশায় একটি নফল রোজা রাখলো তো আল্লাহ তাআলা তার এবং জাহান্নাম এর মধ্যবর্তী দূরত্ব করে দেবেন 40 বছরের।
আল্লাহ, শুধু যদি একটি রোজা রাখে।
এবং অন্য রেওয়ায়েত আসছে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একটি রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তার এবং জাহান্নামের মধ্যবর্তী দূরত্ব 50 বছরের দূরত্ব করে দেবেন।
সুবহানাল্লাহ।
এবং অন্য এক রেওয়ায়েত আসছে যে ব্যক্তি একটি নফল রোজা রাখলো তো তার এই প্রতিদান স্বরূপ যদি গোটা পৃথিবীকে স্বর্ণ করে, অর্থাৎ গোটা পৃথিবীর পরিমাণ স্বর্ণ তাকে দান করা হয় তাহলেও ওই একটি রোজার প্রতিদান হবে না, পূর্ণ হবে না।
সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক দেখুন, যদি কেউ একটি নফল রোজা রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন এর
যে নিয়ামত বারাকাত ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করবে। আলহামদুলিল্লাহ শেখ তরিকাত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াতে ইসলামী যে আমাদের মধ্যে যত করে সবসময় রোজা রাখার মন মানসিকতাকে সৃষ্টি করার জন্য যত করে আমরা রোজা রাখতে পারি, এই জন্য শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে যে মাদানী নামাত রিসালা দিয়েছেন, এই মাদানী নামাতের মধ্যে একটি প্রশ্ন আকার রয়েছে যে আপনি কি প্রতি সোমবার সপ্তাহে প্রতি সোমবার কি আপনি নফল রোজা রেখেছেন কি একদিনের রোজা? আর এমনিতে আমরা সাজিদ ভাই থেকে শুনলাম যে সোমবার রোজা রাখা সুন্নতে মোবারকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। হাদিসে পাকের মধ্যে এরও একটি কারণ রয়েছে, যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ যে আপনি সোমবার রোজা রাখেন, তখন আল্লাহ হাবিব বলতে লাগলেন যে আমি সোমবার এই জন্য রোজা রাখি যে ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ আমি কি প্রতি সোমবারে রোজা রেখে থাকি। আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। আমরাও
সাহাবায়ে কেরাম আশিকের রাসূল যারা নবী প্রেমী আমাদের জন্য সৌভাগ্য যে যদি আমরা চাই প্রতি সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জশনে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নবী উদযাপন করতে
পারি। ভাই আমি এখানে আরেকটা জিনিস যেটা নিচ্ছি সেই জিনিসটা হচ্ছে যে ইমরান ভাই বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য সোমবার রোজা রাখতেন, এর মধ্যে একটা কারণ এজন্য যে ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে শুভাগমন হয়েছে। কিন্তু আমাদের যে মহাশয় আমাদের যে পরিবেশ আমাদের যে সমাজ সেখানে হয় কি যখন আমাদের বার্থডে হয় আমাদের জন্মদিন হয় সেই জন্মদিনে আমরা কি করি, আমরা আমাদের জন্মদিনে কি করি আর নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শুভাগমনের দিন কি করেছিল, তো এই দুটার মধ্যে যখন আমরা দেখবো দুইটা পাশাপাশি রাখবো তখন আমাদের মধ্যে একটা ইনস্পিরেশন তৈরি হয়ে যাবে যে আমরাও কেন আমাদের যখন জন্মের দিন আসবে জন্মদিন আসবে আমরাও কেন রোজা রাখবো না, আমরাও কেন নেক আমল করব না। তো আমরাও যদি এই কথাটা মাথায় রাখি যে আমাদের যেই দিন জন্ম হয়েছে যেই জন্মদিন আমরা ইনশাআল্লাহ শরীয়তসম্মত ভাবে পালন করবো প্লাস ওই দিন রোজা রাখার চেষ্টা করবো।
আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যে আমরা রেজাউল কবির ভাই থেকে আমাদের নূর রহমান ভাই থেকে সাজিদ ভাই থেকে নফল রোজার ফজিলত শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক থেকে অধিক পরিমাণের নফল রোজা রাখার
রোজার ব্যাপারে আমি একটা মাদানী ফুল আরজ করতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে কি আপনার আসলে রোজা রাখলে তো অসংখ্য ফজিলত আছে, এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা মানে দেখা যায় রোজা রাখলে গুনাহের অভ্যাস কমে যায়। যেহেতু রমজানুল মুবারকে দেখা যায় রোজা রাখার কারণে অনেক গুণা আমাদের থেকে ছুটে যায়, এই জন্য নফসটা দুর্বল থাকে এবং এটা হাদিসে মুবারকার মধ্যে আছে যে নফস মানে এটা গুণা বেশি করা যদি রোজার কারণে দুর্বল হয়ে যায় এবং নফস যত দুর্বল হয় এত গুণা হয় কি এক। দ্বিতীয়ত আরেকটা আমাদের মানে জাহিরি ফায়দা অর্থাৎ দুনিয়াবী যদি রোজা রাখা হয় এবং বলা হচ্ছে রোজা রাখলে মানুষ সুস্থ থাকে, কারণ রোজার কারণে যখন পেট খালি থাকে এখন বর্তমানে অনেকগুলো রোগ শুধু খানা থেকে সৃষ্টি হচ্ছে, সাথে সাথে এটার আসলে ডিটেলস বলতে গেলে অনেক সময় দরকার আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। আরেকটা হচ্ছে কি মানে কি কেউ যদি চায় যে আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দিকে এবং এখানে আমি একটা হাদিসে মোবারকও পড়লাম যে মানে বলতেছে কি যারা রোজা রাখবে কারণ রোজা রাখার কারণে তাকে দিনের বেলা এত খানা পিনা খাইতে হয় না, এই জন্য মনে করেন তার খরচা দিয়েও অনেক কমে যায় ইনকাম টেনশন অনেক কম হয়ে যায়। তো এইভাবে আসলে রোজা রাখার মধ্যে দুনিয়া এবং আখিরাতের অসংখ্য ফজিলত রয়েছে।
বাস্তবিকভাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সাজিদ ভাই যেটা বললেন যে গুনাহ থেকে বাঁচার একটি উত্তম মাধ্যম হলো রোজা রাখা, রোজার মাধ্যমে
এটা বলতে যাদের মনে করেন মানে কি জোন উত্তেজনা অর্থাৎ গুনার দিকে ধাবিত করে এবং তার সামর্থ্য নাই মানে এবং তাকে সে গুনা থেকে বাস্তবতা সাজিয়ে করতে পারতেছে তো সে যেন রোজা রাখা শুরু করে দেয়। এতে করে
রোজার মাধ্যমে আসলে বাস্তবের পক্ষে যে রোজা রাখলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আলহামদুলিল্লাহ বাঁচা যায় রোজা রাখার মাধ্যমে। আমরা শুরুতে রেজাউল কবির থেকে শুনলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা রোজা রাখো সুস্থতা লাভ করো, তো আমরা রোজা রাখবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সকলে নিয়ত করুন যে আমরা বেশি থেকে বেশি পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করবো। আহমদ রেজা ভাই আমাদের সাথে রয়েছেন, আপনারাও আমাদের সাথে অপেক্ষমান যে আল্লাহর হাবিবের নাত ও রসুল শুনবেন। আসুন আমরা নাত ও রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করি।
সাল্লাল্লাহু আলাইহি ইয়া وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول رسول الله وسلم عليك يا قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله جیتے مون کا دل آجو ڈاکونا یا رسول اللہ ڈاکونا یا حبیب اللہ قلت لی ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ 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 در پر مدینے میں
شاگرے ڈوبے آچی
মাদিনী চ্যানেলে দর্শক শ্রোতা, মাহে রমজান মোবারকের যখন আগমন হলো, আমরা দেখলাম যে প্রতিটি মসজিদ, শহর হোক অথবা গ্রাম হোক, যে মানুষের মধ্যে যে মসজিদের প্রতি একটা যে মহাব্বত, আমি অবাক হয়ে গেলাম, আমি যে এলাকার মধ্যে থাকি, যে ফজরের ওয়াক্তে, ফজরের নামাজে মসজিদের নিচ তালায় নামাজ পড়ার কোনো জায়গা নেই, মানে মসজিদের দুই তালায় গিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতে লাগলো। কিন্তু আজকে অবাক হয়ে গেলাম যখন আমি ফজরের নামাজ পড়ার জন্য গেলাম, যে মসজিদের ফতম কাতার ফিল আপ হচ্ছে না, একই মসজিদ। এখন এই যে মাহে রমজানে আমাদের দিলের মধ্যে যে মসজিদের মহাব্বত, কিন্তু রমজান অতিবাহিত হওয়ার পর মসজিদ কি অপরাধ করে ফেললো? মানে আমি এই দৃষ্টিকোণ থেকে বলতেছি যে আমরা, আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে বলতেছি যে মসজিদে তো কোনো অপরাধ নেই, যে আমরা কি অপরাধ করে ফেললাম যেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য মসজিদ কিন্তু দুনিয়াতে মুসলমানের জন্য বড় কিন্তু নিয়ামত। আল্লাহ হাদিস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান যে আমার নিকট সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ, এবং সবচেয়ে ঘৃণিত মানে খারাপ স্থান হলো বাজার। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে সবচেয়ে পছন্দনীয় স্থান হলো মসজিদ, আর মুসলমানদের জন্য যে সবচেয়ে উত্তম যে জায়গাটা ইবাদতের জন্য নির্ধারণ করা সেটা হলো মসজিদ। এই যে মসজিদের প্রতি যে আমাদের মহাব্বত, ভালোবাসা মাহে রমজানে ছিল, কিন্তু মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হঠাৎ করে কেন আমরা মসজিদ থেকে দূরে সরে গেলাম? এই যে মসজিদ থেকে আমরা দূরে সরে গেলাম, মসজিদ থেকে দূরে সরে যাওয়া মানে ইবাদত থেকে দূরে সরে যাওয়া, নামাজ থেকে দূরে সরে যাওয়া। অন্য একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মসজিদ হচ্ছে শয়তান থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী কেল্লা। আপনি দেখুন, একজন মানুষ যখন মসজিদে ঢুকে যায়, মসজিদে চলে যায়, তখন সেখানে কিন্তু গুনাহ করা সম্ভব না। আমি রেজাউল কবির ভাইয়ের কাছে যাবো, যেভাবে মাহে রমজানে আমাদের মসজিদের প্রতি মহব্বত ছিল, আমরা এই নামাজের টাইম ছাড়াও আপনি লক্ষ্য করেছেন অনেকে মসজিদের মধ্যে পড়ে থাকতো, মানে মসজিদের আসলে কিন্তু মসজিদ শান্তির জায়গা। আপনি যেই শান্তি মসজিদের মধ্যে রয়েছে, মসজিদে এসি না থাকুক,
অথবা ফ্যানের ব্যবস্থা না থাকুক, যে শান্তি আপনি মসজিদের মধ্যে পাবো, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে শান্তি মসজিদের মধ্যে পাওয়া যায়, এটা আপনি আপনার ঘরের মধ্যে যদি হাই এয়ার কন্ডিশনে যদি আপনি ব্যবহার করেন, ওই শান্তি পাওয়া যাবে না। শান্তি হলো কোনটা, যেটার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর মসজিদের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে একটি জায়গা যেটা হলো মসজিদ, যেখানের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা রহমত সর্বক্ষণ নাজিল হয়। তো রেজাউল কবির ভাইয়ের কাছে যাব যে আমরা যারা মসজিদ থেকে হঠাৎ করে গাফিল হয়ে গেলাম, যে মাহে রমজানে যে মসজিদের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আমরা কিভাবে সব সময় এই মসজিদের প্রতি মহব্বত রাখতে পারি, ভালোবাসা রাখতে পারি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যাতে করে শুনে যাতে করে মসজিদের প্রতি আবার ফিরে আসে। আসলে যে মসজিদ যারা হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইনশাআল্লাহ আপনার থেকেই শুনবো, আপনি বলেন।
আসলে মসজিদ আল্লাহ তাআলার নিয়ামত, বাস্তবিক কথা। একটা কথা হচ্ছে যে যারা আমরা দূরে সরে গিয়েছি, এক কারণটা কি?
জি,
কারণটা তো এটা নয় যে আমার যে পূর্বের বারো মাস এগারো মাস যে অভ্যাস ছিল মসজিদ থেকে দূরে সরে থাকার, এগারো মাস অভ্যাস ছিল মসজিদ দূরে সরে, মসজিদ থেকে দূরে সরে থাকার, আর শুধু এক মাস লোকদেরকে দেখানোর জন্য অথবা মানে শুধু আল্লাহ তাআলার ভয়ে নয়, বরং এমনিতেই
সবাই যাচ্ছে,
আমিও যাচ্ছি, সবাই যেহেতু মসজিদের দিকে যাচ্ছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আমি যদি না করি কেমন দেখা যায়। হ্যাঁ, এরকমটা যদি হয় তাহলে তো আমাদেরকে ভাবনায় থাকতে হবে, যে চিন্তা করতে হবে যে আসলে ব্যাপারটা খুবই মন্দ। তো আর যদি এটা হয় যে না, আমি তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাকে ডাকি, কিন্তু আমাকে যখন ঈদ চলে এসেছে, রমজানুল মুবারক চলে গিয়েছে, আমার কিছু অপারগতা রয়েছে, এই কারণে আমি মসজিদে যাচ্ছি না। তৃতীয় কথা হচ্ছে যে মসজিদ এর প্রতি ভালোবাসা আমার অন্তরে কতটুকু আছে, মসজিদকে যে ভালোবাসবে, মসজিদের সাথে যে সঙ্গ অবলম্বন করবে, হাদিসের পাকের খোলাসা হচ্ছে ওই মসজিদ ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সুপারিশ করবে।
সুবহানাল্লাহ।
এবং আমি এটাও বলতে চাই যে আমরা চাই যে প্রত্যেকেই জান্নাতে যেতে, প্রত্যেকেই সুপারিশ পেতে, প্রত্যেকেই আমরা চাই যে ভালো অবস্থানে থাকতে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হতে। তো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় তখনই হওয়া যাবে যখন মসজিদের সাথে আমরা সম্পর্ক গড়ে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে ভালোবাসতেন, সাহাবাই কেরাম মসজিদকে ভালোবাসতেন, আল্লাহর ওলিগণ মসজিদকে ভালোবাসতেন, তারা যে কোনো সময় মসজিদকে নিজের আশ্রয়স্থল হিসেবে বেছে নিতেন।
সুবহানাল্লাহ। আমি আবারও সাজিদ ভাইয়ের কাছে যাব, যে সাজিদ ভাই কিছুক্ষণ পূর্বে মসজিদ আবাদ করার ব্যাপারে বললেন, যে আরো কিছু মাধ্যম, যে আমরা কি মাধ্যম অবলম্বন করতে পারি যার মাধ্যমে আমাদের মসজিদ আবাদ হবে। আমি তো প্রথমে বলেছিলাম যদি ইমাম সাহেব ইনারা যদি চায়, ইনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ মসজিদ আবাদ হয়।
জি,
এর মধ্যে আর একটা হচ্ছে কি, মুসল্লিদের ভূমিকা।
জি,
যেহেতু মুসল্লি মসজিদে নামাজ পড়তেছে, যদি ইমাম সাহেব যদি ইনাদেরকে মাঝে মধ্যে এই কথাগুলো তুলে ধরে যে আমরা তো মসজিদে আসতেছি, কারণ এই এলাকাতে যারা আছে সবাই কিন্তু আমাদের পরিচিত, হয়তো কেউ আমাদের ভাই লাগে, কেউ হয়তো আমাদের আত্মীয়, মানে এক এক দিকে কি আছে। দেখেন, আমি চট্টগ্রাম বাড়ি ঢাকাতে এসে আমি যদি একটা মসজিদে মাঝে কাফলে যাই নাকি দাওয়াত দিই, তো যে একটা প্রভাব, এর চাইতে বেশি প্রভাব যে এলাকার আছে তার করবে। তো এখন মনে করেন যারা মুসল্লি আছেন, এরা যদি চায় যে আমার অমুক বন্ধু নামাজ পড়তেছে না, কারণ এর কাছে জানা আছে এই এলাকার মধ্যে কয়জন ছেলে আছে, কয়জন লোক আছে, কয়জন নামাজ পড়ে, কয়জন নামাজ পড়ে, এর কাছে কিন্তু এটা কি আছে জানা আছে। সে যদি একটু সচেতন হয় এবং সে যদি চায় যে আমি প্রত্যেক ওয়াক্তে যাওয়ার সময় শুধু একজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করব,
জি,
শুধু একজনকে, মনে করেন একটা মধ্যে আমাদের 10 জনই মুসল্লি আছে, বেশি নাই, ঠিক আছে। এখন মনে করুন 10 জনে যদি চেষ্টা করে আমরা ডেলি এক ওয়াক্তে একজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তো যদি এক ওয়াক্তে হয় একজন আর পাঁচ ওয়াক্তে পাঁচজন হয়, আর যদি 10 জন মিলে চেষ্টা করে তাহলে 50 জন হয়ে গেছে।
সুবহানাল্লাহ।
এটা তো একদিনের কথা বলতেছে, এভাবে এক সপ্তাহের কথা হয়, এক মাসের কথা, আমি বলতেছি একদিনে 10 জন না আসুক, একজন আসুক, তো এক মাসে তো 30 জন বাড়তেছে। তো আসলে আমরা যদি এইভাবে চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ তাআলা মসজিদ আবাদ হবে। এর সাথে আরেকটা হচ্ছে কি, অনেক মা বাবা আছে যারা নামাজ পড়ে, এরাও যদি চাই, কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই ইমানদারগণ তুমি নিজেও বাঁচাও তোমার পরিবারকেও বাঁচাও। তো এখন মনে করেন অনেক স্বাভাবিক, অনেক ঘরে ভাবে নামাজ পড়ে মা পড়েন, আবার অনেকের ঘরে মা পড়ে বাবা পড়েন, আবার অনেকের ঘরে উভয়ে পড়ে। তো মনে করেন এরাও যদি চাই চেষ্টা জারি রাখে। দেখেন একটা কথা মনে রাখবেন, সবকিছু চেষ্টার মাধ্যমে সম্ভব। আবার আমাদের মধ্যে আরেকটা জিনিস কাজ করে কি, আমি একবার বলছি সে যায় নাই, আরেকবার বলছি সে যায় নাই, আরেকবার বলছি সে যায় নাই, তখন আমরা ধারণা করে বসে মনে আর হবে না।
অনেকে বিরূপ মন্তব্য করে ফেলে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন,
এরকম আমরা যে ধারণা করি আসলে এটা ভুল আছে। কারণ আমির হেলসমল বলতেছে কি যে আলহামদুলিল্লাহ যে আমি বুঝেছি এটা ভুল, এই জন্য কারণ এরকম আমিও দেখছি মাদানী মহলের বরকতে এক বছর দাওয়াত দেওয়ার পরেও আসে নাই, কিন্তু পরবর্তীতে আল্লাহর রহমতে এক বছর পরে দুই বছর পরে সে।
আমাদের কাজ হলো চেষ্টা, আমাদের কাজ হলো চেষ্টা করা, হেদায়তের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এখানে একটি বিষয় যে আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে দাওয়াত ইসলামী যে মসজিদ ভরার যে সংগঠন, যে মাশাআল্লাহ সাজিদ ভাই অবশ্য এই বিষয়ে আমার থেকে আরো বেশি জানেন, যেহেতু আমি জানি যে সাজিদ ভাই বাংলাদেশে দাওয়াত ইসলামী মাদিনী কাফেলার দায়িত্ব রয়েছেন আলহামদুলিল্লাহ, মাদিনী কাফেলার বাহার চড়াচ্ছেন পুরো বাংলাদেশের মধ্যে। যে দাওয়াত ইসলামী মাদিনী কাফেলার মাধ্যমে যে পরিমাণ মসজিদের মুসল্লি বেড়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায়, যে আমি দেখলাম যে এই যে এখন বর্তমানে ঈদের সময় যেখানে মসজিদ শূন্য, যে কালকানা পরশু দিনে আমরা একটি খবর পেলাম যে আমাদের মাদিনী কাফেলা এমন জায়গাতে গেল ঈদের সময় মসজিদে মুসল্লি নেই, কিন্তু সবাই আনন্দ উল্লাসের মধ্যে, কিন্তু আলহামদুলিল্লাহ মাদিনী কাফেলা যাওয়ার বরকতে তাদের যে একটা অনুভূতি, যে পূর্বের যে বছর গুলাতে আমাদের মসজিদে ঈদের দিন মুসল্লি ছিল না, ঈদের পরের দিন মুসল্লি ছিল না, কিন্তু দাওয়াত ইসলামের মাদিনী কাফেলা এবার আসাতে আমাদের মসজিদে মুসল্লি বেড়ে গেল।
এরকমও হয়েছে, দেখেন যে এলাকায় অর্থাৎ যে মসজিদে মাদিনী কাফেলা যাবে ওই এলাকার কিছু ইসলামী ভাই মনে করেন দাওয়াত ইসলামকে খুব মহাব্বত করে, তো ইনাদের নিয়ত ছিল এনারা ঈদের পরের দিন বেড়াইতে যাবে, কিন্তু যখন জিম্মাদার ফোন করছে যে এখানে মাদানী কাফেলা আসবে আপনাদেরকে সব কিছু দেখাশোনা করতে হবে, এরা এখন বলতে আমরা তো নিয়ত রাখছি বেড়াইতে যাবো, কয় না আগে মাদানী কাফেলা, এই জন্য যেহেতু বেড়াইতে গেলে এখানে গুনাহ হওয়ার সম্ভাবনা, আর এটা হচ্ছে না যেতে উচিলা।
আচ্ছা সাজিদ, আপনাদেরকে জানতে চাইবে যেহেতু আপনি মাদানী কাফেলার দায়িত্বে আছেন, এবার কি ঈদের সময় যে আমাদের আমরা জানি যে সবসময় প্রতি বছর ঈদের সময় আমাদের মাদিনী কাফেলা বের হয়, যদিও আমাদের দর্শক শ্রোতাদের অনেকের মাথায় আসবে না যে ঈদের দিন মাদিনী কাফেলা, কিন্তু ঈদের দিনটা একটা সবাই চিন্তা চেতনা থাকে, দাওয়াত খাবে এখানে যাবে সেখানে যাবে ঘুরবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা জানি যে দাওয়াত ইসলামী এমন একটি মাদিনী মহল, ও ঈদের দিনেই নজওয়ানদেরকে আলহামদুলিল্লাহ নিয়ে মাদিনী কাফেলা যায়। তারপর এমন কোন রিপোর্ট
যারা নতুন আজকে প্রথম দেখতেছে মাদানী চ্যানেল তারা হয়তো বুঝবে না মাদানী কাফেলা কি,
ইনশাআল্লাহ বলবে। আর এই ঈদ উপলক্ষে যে আলহামদুলিল্লাহ আমাদের এতজন ইসলামী মাদানী কাফেলা গিয়েছে, অবশ্য আপনার কাছে রিপোর্ট আছে।
জি, কাফেলা হচ্ছে কি একসাথে দল বেঁধে সাতজন বারো জন অথবা কয়জন হয় যেমন বললেন ষোলো জন এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে যাওয়া, এবং ওই মসজিদে আমাদের থাকে এবং তার জাদুয়ান থাকে, ওই মসজিদে নামাজের পরে দরস হয়, এরপরে এরা বাহিরে গিয়ে গিয়ে নেকির দাওয়াত দেয় এবং মানুষকে নামাজের আহ্বান করে, সদাই মদিনা দেয় আমার যারা আসে তাদেরকে উজু শেখানো, গোসল শেখানো, নামাজ শেখানো,
যে মহল্লায় যাওয়া হয় ওই মহল্লায় নিজেও আমল করা এবং অপরকে আমল করানোর উৎসাহ
দেওয়া, এটাই মাদানী কাফেলা। জি, তো আলহামদুলিল্লাহ ইমরান ভাই আপনি শুনে খুশি হবেন, এবার আমারও আলহামদুলিল্লাহ এক মাসের ইতিকাফের মধ্যে সময় দেওয়ার সুযোগ হয়েছে।
জি,
এবং শেষের দশ দিন পুরো আলহামদুলিল্লাহ ছিলাম, তো চিটাঙ্গের মধ্যে প্রায় 130-এর কাছাকাছি ইসলামী ভাই আলহামদুলিল্লাহ ইতিকাফে ছিল এক মাসে, তো প্রায় আপনার ওইখান থেকে আমার জানা মতে এই 28 জন ইসলামী ভাই কি এই মানে চান্দাতে কি মাদানী কাফেলা গেছে, এবং এর পরের দিন প্রায় 10-12 জন আবার মাদানী কাফেলা গেছে, মানে কেউ চান্দাতে গেছে কেউ ঈদের দিন আবার কে একদিন পরে মাদানী কাফেলা গেছে। শুধু এক জায়গার কথা, চিটাঙ্গের মধ্যে আমরা দুইবার করছি, একটা হচ্ছে কি মাদানী একটা হচ্ছে মাক্কি, তো মাক্কি থেকে আমার কাছে কারকার দিকে আসছে প্রায় আপনার এই 12 জন থেকেও বেশি সুরাকা হবে এবং একটা মাদানী কাফেলা, এবং ঢাকার মধ্যে আমার কাছে কারকার দিকে আসছেন প্রায় 8টা মাদানী কাফেলা 105 জন সুরাকা। এভাবে সিলেট থেকেও আসছে আলহামদুলিল্লাহ, সিলেটের মধ্যেও প্রায় মানে সব জিম্মাদারাও আছে এবং অনেক এলাকারও ইসলামী আছে, প্রায় 1-2টা মাদানী কাফেলা কি। এভাবে কুমিল্লা থেকেও আলহামদুলিল্লাহ একটা মাদানী কাফেলা, রাজশাহী থেকেও সব জিম্মাদারা মাদানী কাফেলায় গেছে, সৈয়দপুরের মধ্যে আলহামদুলিল্লাহ সব জিম্মাদার, তো এইভাবে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে প্রায় 20টার উপরে আলহামদুলিল্লাহ কি
মাদানী কাফেলা। ঈদ উপলক্ষে মানে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের শত শত ইসলামী বা আলহামদুলিল্লাহ মাদিনী কাফেলা মুসাফির হয়েছে। আলহামদুলিল্লাহ মাদিনী কাফেলার মাধ্যমে যদি আমরা মাদিনী কাফেলায় সফর করি, আমরা যে এলাকায় মাদিনী কাফেলায় যাব ওই এলাকার আলহামদুলিল্লাহ যারা বেনামাজি তারা নামাজি হবে। অর্থাৎ মোট কথা হলো যে মাদিনী কাফেলার বরকতে আমাদের মসজিদ আবাদ হবে। তো আমি আপনাদেরকে দাওয়াত দেব শেখ তরিকাত আমির আহলে সুন্নাত যে মাদিনী নামাত আমাদেরকে রিসালা দিয়েছেন, সেখানে তিনি বললেন যে প্রতি মাসে কমপক্ষে আপনি 3 দিনের মাদিনী কাফেলা সফর করেন। আপনি 27টি দিন আপনার গড় ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন সকল কাজে আপনি সময় দিন, কিন্তু 3 দিন আপনি মাদিনী কাফেলায় সফর করুন। আলহামদুলিল্লাহ মাদিনী কাফেলার মধ্যে আমি নিজেও দেখেছি যে আলহামদুলিল্লাহ এমন ইসলামী ভাই যে মাদিনী কাফেলা যে কখনো নামাজের তরিকা জানতো না, নামাজের ফরজ জানতো না, যে ওযু গোসলের তরিকা জানতো না, তার বয়স 30-40-50 বছর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ মাদিনী কাফেলার মাধ্যমে নামাজ ওযু গোসল আলহামদুলিল্লাহ শরীয়তের বিধানগুলো আলহামদুলিল্লাহ শিকার সৌভাগ্য হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদিনী কাফেলায় সফর করার তৌফিক দান করুক। আমরা যদি মসজিদে যাই, যে মসজিদে যারা যাতায়াত করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা মসজিদে যাতায়াত করে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানের খাবার প্রস্তুত করেন। অর্থাৎ যেভাবে মেহমানদারি করা হয় ওইভাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যে সকাল সন্ধ্যা মসজিদে গমন করবে যাতায়াত করবে তাকে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। আচ্ছা, অন্য একটি হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি ভালোভাবে ওযু করলো, ওযু করার পরে সে ঘর থেকে মসজিদের দিকে রওনা হলো, তখন তার সওয়াবটা হলো এহরাম পরিহিত হাজির মতো। এই যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে নামাজের জন্য যারা মসজিদে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন
এই ব্যাপারে ইমরান ভাই আমি একটা ইবনে মাজাহ শরীফের হাদিস বলতে চাচ্ছি, যে বলা হচ্ছে যখন কোনো বান্দা জিকির বা নামাজের জন্য মসজিদকে ঠিকানা বানিয়ে নেয়, তখন আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দৃষ্টি দান করে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো বলা হচ্ছে যেরকম হারানো ব্যক্তি গড়ে যদি ফিরে আসে, গড়ের লোকেরা যেমন খুশি হয় এর চাইতে আরো বেশি খুশি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি হয় যে নামাজের জন্য ইবাদতের জন্য মসজিদের মধ্যে চলে আসে।
সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর কেমন খুশি হন যখন সে মসজিদের মধ্যে চলে আসেন। আমরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে নামাজ, নামাজের প্রতি আমরা মহব্বত রাখি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান নামাজ আমার চোখের শীতলতা। আমরা যারা নবীকে মহব্বত করি, আমরা যারা মুসলমান, আমি নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করি, আমি নামাজ আদায় করি, যে নামাজ এটা এমন একটি ইবাদত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রহমত নাজিল হয়, যে নামাজ পড়ে তার গুনাহ মাফ হয়, যে নামাজ আদায় করে তার কবরে আজাব মাফ হবে, যে নামাজ আদায় করে তার রুজি রোজগার মধ্যে বরকত হয়, যে নামাজ আদায় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়া দান করবেন, আর যে নামাজ আদায় করবে কিয়ামতের দিন যে সবচেয়ে বড় তার জন্য খুশির বিষয় হলো সে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদার লাভ করবে। এই যে নামাজের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে আবু হুরায়রা যে তোমার কি পেটে ব্যথা হচ্ছে? তখন বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ জি আমার পেটে ব্যথা হচ্ছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আবু হুরায়রা তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আচ্ছা, অসংখ্য সাহাবায়ে কেরামের কিতাবের মধ্যে আসছে যে কারো পেটে ব্যথা, কারো জ্বর, বিভিন্ন রোগের বর্ণনা আসলো, যে এসে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে নিজের পেরেশানি বলল, তখন আল্লাহর হাবিব বলেন যে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। এখন যেই কাজ করলে আমার পেরেশানি দূর হবে, যে কাজ করলে আমার রিজিকের মধ্যে বরকত হবে, যে কাজ করলে আমি কবরের মধ্যে শান্তি পাবো, আমরা ওই কাজ থেকে দূরে।
এখানে আপনি দেখবেন আমি একটা কথা বলতে চাচ্ছি,
যে
আমার একটা কথা মানে
আমরা একেবারে সময় শেষের দিকে আমরা আমাদের আহমদ রেজা ভাইয়ের কাছে একটু যাব, আমরা সর্বশেষ সময় থেকে ইনশাআল্লাহ একটু কালাম শুনবো।
আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এনার কাছে একজন ব্যক্তি আসলো,
জি
এসে বলল যে হুজুর আমার কিছু সম্পদ ছিল তো আমি এগুলা মানে এক জায়গায় গোপন করে রাখছিলাম, কিন্তু কোথায় রাখছে এখন আমার মনে পড়তেছে না, তো আপনি একটু দোয়া করে দেন যেন আমি আমার সম্পদগুলো পেয়ে যাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলেন তুমি ঘরের মধ্যে যাও আর কি করো মানে 200 রাকাত নামাজ পড়ো। তো সে ঘরের মধ্যে চলে গেল, যাওয়ার পরে সে কি করলো, নামাজ শুরু করলো। কারণ সম্পদ এর এটা তো দরকার অনেকগুলা সম্পদ, সে নামাজ নিয়ত মেনে নামাজ শুরু করে দিস। যখন নামাজ শুরু করছে সে মনে করেন 12 রাকাত পড়ছে, হঠাৎ করে তার থেকে মনে পড়ে গেছে তার সম্পদ কোথায়। তো সে কি করলো, তাড়াতাড়ি সালাম ফিরায় ওই সম্পদ গুলা নিচে নামার পরে সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা ইনার কাছে গেলেন আর বললেন যে হুজুর, যে আপনি আমাকে তো অনেক মানে মজবুত ওয়াজিফা দিয়েছেন, যে আপনি বললেন 200 রাকাত পড়তে, আমি মাত্র শুধু 12 রাকাত পড়েছি, আর আমার থেকে আমার সম্পদের কথা স্মরণ হয়ে গেছে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা তাকে বললেন যে তুমি কি জানো তোমাকে এই স্মরণ করে দিয়েছে, যে করে দিয়েছে তোমাকে এটা কে? সে বলল তো না। বললেন এটা হচ্ছে ইবলিস শয়তান, কারণ ইবলিস শয়তান দেখলো যে তুমি যেভাবে নামাজ শুরু করছো যদি এখন স্মরণ করাই না দেয় তাহলে তুমি তো নামাজ পড়ে ফেললে, আর যদি স্মরণ করাই দেয় তাহলে তো তুমি এই এখন যে সম্পদ 12 রাকাত পরে সম্পদ গুলা মানে আনার জন্য চলে গেলে আর তো কারণ নামাজ পড়লো না। তো বললো এতক্ষণ তো সম্পদের জন্য পরে দিলে, পাওয়ার পরে অন্তপক্ষে কিছু হলো আল্লাহর জন্য পরে দিতে, অর্থাৎ নামাজ যখন কেউ পড়ে তখন শয়তান অনেক পেরেশান হয়ে যায়, অনেক পেরেশান হয়ে যায়। এই জন্য আসলে যে ইমরান ভাই যেটা বলেছিল আমাদের পেটের ব্যথা জ্বর এগুলার জন্য যদি আমরা নামাজ পড়ি, আসলে আমি দেখছি মানে যে
যদি আমরা পেরেশান লাগতে চাই শয়তানের সাথে যদি আমরা যুদ্ধ করতে চাই তাহলে আমাদেরকে
নামাজ মানে এখানে দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষের দিকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমরা আহমদ রেজা ভাইয়ের কাছে যাব, আসলে আমরা গোসে পাকের ইনশাআল্লাহ মানকাবাত শ্রবণ করি।
ও দিদি গে রাজা মহারা, ও দিদি গে রাজা মহারা, লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, ও দিদি গে রাজা
পায় করে যাব আছে মনে ভরসা, তাই তো মোরা নিত্য জপি, তাই তো মোরা নিত্য জপি, তোমারি ওই পাক নাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, ওলি দিগের রাজা মহারা, জোলি দিগের রাজা মহারা, লোনে সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, মুসিবতে পড়ে আমরা, মুসিবতে পড়ে আমরা, ডাকি তোমায় দাস্তগি, মুসিবতে পড়ে আমরা, ডাকি তোমায়।
তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো গোদের বড় পীর পঞ্জতন দোগায় তোমায় পঞ্জতন দোগায় ভাই তোমারো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি সল্লু আলাল হাবিব।
দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীতে যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, সাহাবা ইকরামের মহব্বত, তেমনি দাওয়াতে ইসলামের মাদানী মহলের মধ্যে রয়েছে আউলিয়া ইকরামের মহব্বত, গাউসে পাকের মহব্বত, খাজা গরিবে নামাজের মহব্বত, হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মহব্বত। এই জন্য দাওয়াতে ইসলামীকে বলা হয়েছে ফাইজানে আউলিয়া, আউলিয়া ইকরামের মহব্বতের এই সংগঠন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে ঈদের পরে করণীয় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আমাদের চেষ্টা এটাই ছিল যে মাহে রমজানে যেভাবে আমরা নামাজ পড়েছি, ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, গুনাহ থেকে বেঁচেছি, যাতে করে আমাদের পুরাটি জীবন অর্থাৎ সারা বছর যাতে করে আমরা এইভাবে গুনাহ থেকে বাঁচতে পারি, আমরা নেক আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আপনাদের থেকে এখনই বিদায় নেব। আমাদের খুশি প্রবাদ অনুষ্ঠান আজকে এখানেই শেষ হচ্ছে। এরপরে আমাদের আরো বাকি যে মাদিনী চ্যানেলের লাইভ ট্রান্সমিশন রয়েছে, ইনশাআল্লাহ জবাদাল আপনাদেরকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। সবসময় মাদিনী চ্যানেল দেখতে থাকুন। মাদিনী চ্যানেলের মাধ্যমে ইলমে দিন হাসিল করার, নেকি অর্জন করার একটি সুন্দর ব্যবস্থা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদিনী চ্যানেল দেখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ।